إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك حبيبك محمد وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته الى يوم الدين اما بعد الحمد لله سيرت پاکের আলোচনায় আমরা এসেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের ঠিক মাসখানে এসেছি আমরা শেষ কথা ছিল গত সপ্তাহে তিনি যখন কাবা শরীফে ঢুকেছেন তখন ওনাকে সাহাবারা যেমন চতুর্দিক থেকে ঘিরে ধরেছে তেমন মক্কাবাসীরাও যারা মুশরিক ওনার দুশ্মনী করেছে তারাও অনেকেই এসে জড়ো হয়েছে হারামের মধ্যে তখন তিনি বলেছিলেন কুরাইশদেরকে লক্ষ্য করে মুশরিকদেরকে লক্ষ্য করে যারা এখন ইসলাম গ্রহণ করেনি অনেকে যে তোমরা আমার কাছে কি আশা করো এই মুহূর্তে মক্কাবাসী আমার কাছ থেকে কি ব্যবহার আশা করছ মক্কাবাসীর কি জবাব ছিল তখন যে আপনি মানুষ যেমন ভালো ভাই যেমন ভালো এবং আপনার বাবাও যেমন ভালো ছিল ভালো কিছুই আপনার কাছ থেকে আমরা আশা করছি তখন তিনি কি বলেছিলেন যে আমি তাই বলবো শুধু তোমাদেরকে যা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন যারা দুশ্মনী করেছিল তার সাথে কুয়ায় ফেলে দিয়েছিল পরবর্তী পর্যায়ে ভাই যখন মিশরের সম্মানের আসনে আসীন হয়েছেন ভাইদের সঙ্গে দেখা হওয়ার পরে ভাইরা চিনতে পারলো তখন ভাইরা লজ্জিত হয়ে গেল তখন তিনি ভাইদেরকে লক্ষ্য করে বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম যে কথাটা ওই আয়াত ওই উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যে কথা বলেছিলেন আমিও তোমাদেরকে সেই কথাই বলবো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকে তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না ইযহাবু ফা আনতুমুত তুরাকা তোমরা যাও এখন তোমরা সবাই মুক্ত ব্যাস সবাই মুক্তি ঘোষণা করে দিলেন কারো প্রতি তিনি দুশ্মনী করবেন না ওই দশজনের কথা যেটা ছিল আগেই তিনি বলেছিলেন সেগুলো থাকলো এছাড়া বাকি সবাই মুক্ত হিসাবে তিনি সবাইকেই তিনি এই নিরাপত্তার সুসংবাদ দান করলেন এরপরে তিনি আপনারা শুনেছিলেন গত সপ্তাহে তিনি কাবার চাবিটা নিয়েছিলেন কার থেকে ওসমান ইবনে তালহা ওনার কাছ থেকে নিয়েছিলেন ওনার মা চাবিটি দিতে চায়নি কারণ চাবিটি মুশরিকদের হাতে থাকবে তার মা তখনও সেভাবে ইসলামে দীক্ষিত হননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে সাহাবি ওসমান তার মার কাছ থেকে চাবিটা মোটামুটি আদায় করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিয়েছিলেন এবং কাবা ঘর খুলে তিনি সেখানে দুই রাকাত নামাজ পড়েছিলেন মনে আছে এখন তিনি এই চাবিটা নামাজ টামাজ পড়ে ওনার হাতে তখনও চাবিটা আছে কাফেরদের সঙ্গে এই যে কথা বললেন তোমাদের সঙ্গে কী ব্যবহার করব। তারপরে তিনি চাবি হাতে নিয়ে বললেন চাবিটি এখন কারোর কাছে দিবেন হেফাজতের জন্যে তখন আলী রাদিয়াল্লাহ আনহু দৌড়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের পরিবারের মধ্যে দেন আমাদের বনি আব্দুল মুত্তালিবের মধ্যে বনি হাশেমের মধ্যে দিয়ে দেন আমরা এটা এখন থেকে চাবি রক্ষণাবেক্ষণ করি ইজমালানাল হিজাবাত মা সিকায়া আমাদের মানুষকে পানি খাওয়ানোর দায়িত্ব যেমন তোমার পানি বন্টনের দায়িত্ব ছিল বনি হাশেমের কাছে আর এই চাবির দায়িত্ব ছিল কোরাইশদের আরেকটি কবিলার কাছে আরেকটি ব্রাঞ্চের কাছে শাখা প্রশাখার কাছে যে থেকে ওসমান ইবনে আবি ওসমান ইবনে তালহা এসেছেন এখন মক্কা বিজয়ের পরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা আমাদের কাছেই থাকুক পানি খাওয়ানোর দায়িত্ব আমাদের মক্কার চাবির হেফাজতের দায়িত্ব আমাদের কাছে থাকবে কিন্তু তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনা ওসমান ইবনে তালহা ওসমান ইবনে তালহা কই যাদের পরিবারে চাবি ছিল যার কাছ থেকে আমি নিয়েছি সে কই ওসমান তখনও মক্কাতেই ছিলেন তিনি ইসলাম কবুল করেননি ওই সময় মক্কা ফাতে মক্কা সময় কবুল করছেন তখন তিনি ওসমানকে ডেকে বললেন ধরো হা কা মিফতাহা কা ইয়া ওসমান ওসমান চাবি আবার তোমার সাথে দিলাম, চাবি গ্রহণ করো। আল ইয়াউম ইয়াউম বিররিন ওয়া ওয়াফাইন, আজকে কথা ঠিক রাখা, প্রত্যেকের হক ঠিক মতো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পালনের দিন। আজকে আমি একজনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আরেকজনকে দায়িত্ব দেব না, এই দিন না আজকে। কারণ বেশ যুগ যুগ ধরে এই চাবি ওসমানদের পরিবারে ছিল, ওসমান ইবনে তালহা, খলিফা ওসমান না, এই তাদের পরিবারে চাবিটা ছিল, কাদের তাদের পরিবারেই থাকবে। আমি তাদের থেকে চাবি নিয়েছি, আবার তাদের হাতেই দিলাম। তারপরে অন্য রেওয়ায়েতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুদুহা ইয়া বনি আবি তালহা, হে তালহার পরিবারের লোকজন, যে ওসমান যে পরিবার থেকে এসেছে, এই চাবি নাও, তালেদাতান খালেদাতান, চিরদিন তোমাদের কাছে তোমাদের পরিবারে এই চাবি যেন সংরক্ষিত থাকে, তোমাদের কাছেই থাকবে। লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা যালিম, তোমাদের হাত থেকে জালিম ছাড়া কেউ কোনোদিন আর চাবি ছিনিয়ে নেবে না। তাদের পরিবারে চাবিটি আজকে পর্যন্ত আছে, এবং কোনো বাদশার ক্ষমতা নাই এই হাদিসকে মানার কারণে, কোনো বাদশা পারেননি তাদের কাছ থেকে চাবি কেড়ে নিতে। এই ওসমানদের পরিবার, ওসমান ইবনে আবি তালহার পরিবারে এখনো আছে। যে কোনো সরকারি ক্ষমতা দখল করেছে, মক্কা শরীফ যে সমস্ত সরকারের আন্ডারে যুগ যুগ যে শত বছর থেকে গিয়েছে, তারা কেউ চাবি কেড়ে নেয়নি তাদের পরিবারের হেফাজতে। বর্তমানে এটা নিরাপত্তার জন্য ব্যাংকের কোষাগারে রক্ষিত থাকে, ট্রেজারির মধ্যে থাকে, কিন্তু সেটা কেউ ধরে না, উঠায় না। যখন কাবা শরীফকে ধোয়ার জন্যে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় তখন, বা খোলার প্রয়োজন হয়, কোনো কোনো সময় বড় কোনো সরকারি মেহমান গেলে তারা আরজু প্রকাশ করলে এটা খোলে। তো সরকারি প্রতিনিধি ওই ওসমান ইবনে আবি তালহার পরিবারের পরবর্তী বংশধরের কাছে যায়, তারা এসে পুলিশের নিরাপত্তা সহকারে চাবিটা ওই কোষাগার থেকে নেয়, হামাকাল্লাহ, নেওয়ার পরে খোলার কাজ করে, খোলার পরে আবার তারা নিয়ে সেখানে সিকিউরিটি সহকারে জমা দিয়ে রাখে। মানে তাদের দায়িত্বে এটা, এটা কেউ হস্তগত করবে না, কোনো সরকার এই কাজ করতে সাহস করবে না এই হাদিসের কারণে। কারণ এই কাজ যদি কেউ করে তখন তাদের পরিচয় কি হবে? জালিম হবে। কেউ জালিমের পরিচয় নেওয়ার দায়িত্ব নিতে চায় না। এরপরে ওই মুহূর্তেই যখন তিনি চাবি ফেরত দিলেন, কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে ওই মুহূর্তে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের হাতে আবার চাবিটা পৌঁছে দেওয়াকে আল্লাহ তাআলা অ্যাপ্রিসিয়েট করেছেন, আল্লাহ তাআলার কাছে এই কাজটা খুবই পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা তখন ওই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সেটা হচ্ছে সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে তিনি ইরশাদ করলেন, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা আন-নাসি আন তাহকুমু বিল আদল ইন্না আল্লাহা নিয়মা ইয়াইযুকুম বিহ ইন্না আল্লাহা কানা সামিআন বাসীরা। অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করছেন যে তোমরা আমানতকে তার মালিকের কাছে ঠিক মতো সবসময় ফেরত দেবে, পৌঁছিয়ে দেবে। এটা আমানত, তিনি পৌঁছে দিয়েছেন। এরকম এই উপলক্ষে যে কোনো আমানত যার কাছে থাকে, সে আমানতদার যেন মালিককে, রক্ষণাবেক্ষণকারীকে ঠিক মতো পৌঁছিয়ে দেয়, এটা যে কোনো বিষয় হতে পারে। আর আরেকটি নসিহত আল্লাহ তাআলা করছেন, হুকুম করছেন তোমাদেরকে, তোমরা যখন কোনো ফয়সালা করো তখন ইনসাফের ভিত্তিতে যেন ফয়সালা করো, কোনো ধরনের পক্ষপাতিত্ব না করা, কোনো ধরনের নেপোটিজম না করা। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বংশে রাখার জন্য আবদার করলেন ওনার জামাতা, এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তো একটু দুর্বলতা এসে দিয়ে ফেলতে পারতেন, ওনার হাতে সুযোগ এসেছে, কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা এই ঘরের যে সিস্টেমকে, এই যুগ যুগ থেকে চলে আসছে সেটার মধ্যে, যতক্ষণ এটা শেরেক কুফুরির পর্যায়ে না গিয়েছে ততক্ষণ পর্যন্ত ওই সিস্টেমটাকে আল্লাহ তাআলা যথাস্থানে রাখতে চান। কারণ এই ঘর কেন্দ্রিক যেন কোনো ধরনের ফিতনা ফাসাদ কখনো সৃষ্টি না হয়ে যায়, এবং চাবি নিয়ে কাড়াকাড়ি যেন শুরু না হয়ে যায়, এটা আরেক ফিতনার কারণ হয়ে যাবে, অনেক সম্মানের কারণ কাবার চাবি কার হাতে, এটা নিয়ে বিভিন্ন সরকাররা রক্তপাত করতে পারে, এটার দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আর যে কোনো মুহূর্তে সুযোগ পাওয়া গেলে সরকারি সুযোগ সুবিধাকে পক্ষপাতিত্ব কোলটানা করা, নিজের পক্ষের লোকদেরকে দিয়ে একেবারে ভাসিয়ে দেওয়া, অন্যদেরকে একেবারে চৌদ্দগুষে উদ্ধার করে আউট করে দেওয়া, এগুলো যেন মানুষ না করে, সরকারি পর্যায়ে হোক, কোনো ছোটোখাটো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে হোক, আত্মীয় স্বজনের ভিতরে হোক, সামাজিক কোনো ব্যাপারে হোক, সবসময় মানুষ যেন ইনসাফ ভিত্তিক কাজ করে। যার হাতে পজিশন আছে, ক্ষমতা আছে, সে চাইলেই এটাকে কী করতে পারে, অপব্যবহার করতে পারে, কাউকে বঞ্চিত করা, কাউকে উঠানো, কাউকে নামানো, এগুলা ঠিক নয়। সবার প্রতি ইনসাফের দৃষ্টিতে আসা, আপনার কাছে কোনো কেস আসলে, আপনার কাছে একটা দরবার এসেছে, ব্যবসায়ী পার্টনার দুই তিনজনে সমস্যা সৃষ্টি হয়ে গেছে, এখন আপনার কাছে যখন বিচার আসলো, আপনার কাছে এটা ফয়সালার জন্য আসলো, একজন আপনার খুব মনের মতো মানুষ, খুব মহব্বতের মানুষ আপনার আত্মীয় হতে পারে, আর আরেকজন আপনার তত পছন্দের মানুষ না, হয়তো একদিন তার সঙ্গে আপনার ঝগড়াও হয়েছিল, এখন সুযোগ মতো তখন বিচারে বসেছেন, দরবারে বসেছেন, এখন কি করবেন? যাকে পছন্দ হয় বেশি, যার সঙ্গে আপনার মহব্বত বেশি, যে আপনার আত্মীয়, যে আপনার পক্ষের, যে আপনার দলের, তার দিকে আপনি রায় দিয়ে দিবেন। এইটাই হচ্ছে বর্তমান সমাজের অনেক চিত্র, তাই না? কিন্তু আল্লাহ তাআলা হুকুম করেছেন, যারা এরকম সুযোগ পেলে ইনসাফ করে না, ন্যায় নীতি করে, ন্যায় বিচার করে না, পক্ষপাতমূলক আচরণ করে, তারা আল্লাহ তাআলার নির্দেশকে মানলো না অমান্য করলো, কাল কিয়ামতের ময়দানে তারা আসামির কাঠগড়ায় দাঁড়াবে নাকি দাঁড়াবে না, দাঁড়াতে হবে, সব কিছু বুঝে বোঝানো হবে, বুঝিয়ে দেওয়া হবে, কোনো উপায় নাই আল্লাহকে ফাঁকি দেওয়ার। সাবধান, ইনসাফ কায়েম করো, ইনসাফ কায়েম করো। ইন্নাল্লাহা নিয়মা ইয়াইদুকুম বিহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে ওয়াজ করছেন, নসিহত করছেন, ইরশাদ করছেন। ইয়াইদুকুম, ওয়াদার কথা এসেছে, যেখান থেকে আমরা ওয়াজ বলি বাংলায়, আল্লাহ তাআলা সর্বোত্তম ওয়াজ, সর্বোত্তম ওয়াইজ, খালি মানুষ ওয়াইজ না, আল্লাহ তাআলা ওয়াইজ। ওয়াজ শব্দের অর্থ নসিহতকারী, ভালো পরামর্শ, ভালো জ্ঞান শিক্ষাদানকারী। কাজেই আল্লাহর প্রত্যেকটি কথাকে তোমরা অক্ষরে অক্ষরে পালন করো, খুব সিরিয়াসলি নাও। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আল্লাহ তাআলা সব শুনেন, সব দেখেন, কোথায় কে কোন কথা বলছে আর কে কোন কাজ করছে, সব কিছু আল্লাহ শুনতে পান, সব কিছু আল্লাহ তাআলা দেখতে পান। আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টির বাইরে অগোচরে কোনো কিছুই থাকতে পারে না। মানুষ আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে যদি মুসলিম উম্মার লোকেরা ভয় করত, তাহলে মুসলিম সমাজের এই দুরবস্থা হতো কি, শান্তির সমাজ। খলাফায়ে রাশেদিনের সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর থেকে, ওনার সময় থেকে পরবর্তী পর্যায়ে কত সুন্দর একটি ইসলামী সমাজ, যেখানে ন্যায় বিচার, ইনসাফ যেভাবে কায়েম হয়েছে। তো এরপরে হচ্ছে, এখন আবু সুফিয়ান ইসলাম তো কবুল করে ফেলেছেন, তাই না? মক্কা বিজয়ের আগের দিন, দু একদিন আগে আসছেন, তো ইসলাম যে কবুল করছেন, কিছুটা বেকায়দায় পরেই কবুল করেছেন, ভিতরে কদ্দুর ঢুকছে আল্লাহ তালাই ভালো জানেন, কিছু প্রমাণ পাওয়া যায় পরবর্তী পর্যায়ে যে উপায় নাই দেখে ইসলাম কবুল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাহারা দিয়ে দিয়ে কোনো রকমে ইসলাম কবুল করালেন, কিন্তু ইমানটা ভিতরে এখনো ভালো করে ঢুকেনি। পরবর্তী পর্যায়ের একটি হাদিস তার প্রমাণ দিচ্ছে যে তার, সে বুঝতে পারছে যে ইসলাম কবুল না করে কোনো উপায় নেই, যুদ্ধ করার কোনো সামর্থ্য নেই। তো এই বিষয়ে আসলে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার ভিতরে ঘোরাঘুরা করছেন, তখন ওনার পেছনে পেছনে লোকজন সব ছুটছে, ওনাকে আল্লাহ তাআলা মক্কার চাবি তার হাতে তুলে দিয়েছেন, আর এই ফাঁকে দিয়ে যুদ্ধ আর হবে না এরকম একটা অবস্থা হয়ে গেল, মক্কার লোকেরা যুদ্ধ করতে আর সাহস করলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থায় দেখে আবু সুফিয়ানের ভিতরে কিছু ওয়াসওয়াসা হেভিলি কাজ করা শুরু করলো। সে মনে মনে তার ভিতরে দূরভিসন্ধি আঁকার চেষ্টা করছে কিভাবে, লাউ জামাতুলি মুহাম্মাদিন জামান, যদি আমি একটু সুযোগ পেয়ে যেতাম মুহাম্মাদের এবং তার বাহিনীকে এই মুহূর্তে অ্যাটাক করার মতো কিছু লোকদেরকে জোগাড় করে ফেলতে পারতাম, একটা চান্স নিয়ে ফেলতে পারতাম। তারা এখন তো বিজয়ের মুডে আছে, মনে করছে আমাদের পক্ষ থেকে আর কোনো প্রতিরোধ হবে না, হঠাৎ করে একটা বাহিনী পেয়ে গেলে যদি অ্যাটাক করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিল করে ফেলতে পারতাম, ওনাকে খতম করে দিলে বাস আবার আমাদের হাতে ক্ষমতাটা এসে যেত, এইরকম চিন্তা সে করছে। কেতাল, আমি যদি কোনো একটা, কারণ উনি যদি নড়াচড়া কিছু করেন কিছু মক্কাবাসীদেরকে পেতে কি অসুবিধা হবে? অসুবিধা হবে না, কিছু পাওয়া যাবে। অনেকেই তো উপায় অন্তর না দেখেই ইসলাম কবুল করেছে, এখনো সবার হঠাৎ করে একদিনের দিলের ভিতরে ইসলাম মজবুত হয়নি, এইরকম একটা তার দিলের ভিতরে ওয়াসওয়াসা হেভিলি কাজ করছে। তারপরে এসছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা টের পাওয়াই দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না, আল্লাহ তাআলা ওনাকে যেটা জরুরি মনে হয়, জরুরি প্রয়োজন মনে করেন খবর দিয়ে দেন। আল্লাহ তাআলা ওনার দিলে খবর দিয়ে দিলেন যে আবু সুফিয়ান তো কিছু ওয়াসওয়াসার শিকার হয়ে তার নফস তাকে কুমন্ত্রণা দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আবু সুফিয়ান চট করে বের করে তিনি তার কাঁধের উপরে হাত রাখলেন, এসে বললেন ইদান ইউহজিকাল্লাহ, তোমার মনে যে কুমন্ত্রণা এখন চলছে এটা বাস্তবায়ন করতে গেলে আল্লাহ তাআলা কিন্তু তোমাকে শেষবারের মতো অপমানিত করেই ছাড়বেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান চিন্তাই করতে পারিনি এই খবর কি আপনি গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন আবু সুফিয়ান বলল আতুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ মিম্মা তাফাওয়াহতু বিহি, আমি আল্লাহর কাছে তওবা করছি, ইস্তিগফার করছি, আমার নফসে আমার যে কিছু কুমন্ত্রণা দিচ্ছিল, ওয়াসওয়াসা দিচ্ছিল। তারপরে আবু সুফিয়ান আরেকটি মন্তব্য করলেন মা আইকান্তু আন্নাহু নাবিয়্যুন হাত্তা সা, পরবর্তী পর্যায়ে আবু সুফিয়ান মোটামুটি ওই সময় তার ওয়াসওয়াসা থেমে গেল, এখন সে বুঝতে পারল যে আমি কি সর্বনাশ ওয়াসওয়াসার দিকে গিয়েছিলাম। পরে সে কোনো জায়গায় মন্তব্য করেছে ওই সময় আমি বুঝতে পেরেছি, আমার ইয়াকিন মজবুত হয়ে গেল যে উনি আসলেই হক নবী, এর আগ পর্যন্ত দোদুল্যমানতায় তিনি ছিলেন। আবু সুফিয়ান মোটামুটি তার ওয়াসওয়াসা খতম, এখন সে মোটামুটি তিনি ইসলামের ব্যাপারে কনভিন্স হয়ে গেছেন, অন্তরের দিক থেকে তার ওয়াসওয়াসাগুলো কেটে গেল। এরপরে পরবর্তী ঘটনা যেটা ঘটলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভিতরে গিয়ে কি করেছিলেন, দুই রাকাত নামাজ পড়লেন, বাইরে আসলেন, চাবি দিলেন মক্কাবাসীদেরকে, বললেন তোমরা কি চাও। এরপরে আবু সুফিয়ান এর সঙ্গে এই ওয়াসওয়াসাকে ফেস করলেন। তারপরে ঘটনা হচ্ছে যে এই সময়ে তিনি সকালের দিকে রাউন্ড 9-10 দিকে হয়তো বা ঢুকেছিলেন, কিছুক্ষণের মধ্যে এগুলা লোকদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে জোহরের টাইম ঘনিয়ে আসলো। তখন তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন বেলাল আজান দাও, আর যেহেতু মানুষ অনেক বেশি আজান শুনবে কেমনে মাইক টাইক অন করে দাও। মাইক আছে নাকি? মাইক তো নাই, এখন কীভাবে সবাইকে আজান শোনানো যাবে, একটু উঁচু জায়গায় দেওয়া দরকার। তখন তিনি বললেন কি ছাদের উপরে উঠো, কাবা ঘরে ছাদে উঠো। তখন তার চতুর্পাশে মসজিদে হারামের স্ট্রাকচার যেরকম আছে এরকম ছিল নাকি কয়েকতলা? কিচ্ছু না, জাস কাবা ঘরের ছোট্ট একটা আয়তন, চতুর্পাশে খালি জায়গা, পাথরের কুচি, পাথরের জমিন, এরকম পাকা পোক্ত কিছুও না। তো আর এত লোক, এখন সাহাবিরাই তো আসছে কত নম্বর, 10,000, আর এখন তারা নয় মুসলিম হয়েছেন, তাদের সংখ্যা তো আরও বেশি হবে। এখন যেহেতু ইসলাম কবুল করেছে সবাই তো এখন নামাজও পড়বে, তো এখন আজান জোরে দেওয়া দরকার। বললেন যে তুমি কাবার উপরে উঠে আজান দাও। তিনি আজান দিচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, আর আজানকে শুনছেন কাছাকাছি লিডাররা বসে, লিডার কয়জন, আবু সুফিয়ান, আত্তাব ইবনে উসাইদ আর হারিস ইবনে হিশাম, এই তিনজন লিডার কাবার ফেনার মধ্যে, ওই ফায়ারের মধ্যে, কোনো মাঠের মধ্যে এক জায়গায় তারা বসে আছেন, দেখতে দেখতে পাচ্ছেন, মানে তাদের সামনে মক্কার বিজয় ঘটে গেল, আবু সুফিয়ানের ওয়াসওয়াসা কিছু দূর হয়ে গেল, কিন্তু ওই দুজনের মনে এখনো কিছু ওয়াসওয়াসা আছে। তার সঙ্গে আরো দুজন, একজন হচ্ছে আত্তাব ইবনে উসাইদ, আরেকজন হচ্ছে হারিস ইবনে হিশাম। এই তিনজন বসছে, বসছে তখন বসে বেলালের আজান শুনে ওই দুজনের মনে খুব কষ্ট লাগছে, তারা এখনো ইসলামের পয়গাম, ইসলামের ইমান তাদের দিলে এখনো ভালো করে ঢোকেনি। তা আত্তাব বলছে, লাকাদ আকরাম আল্লাহ আসিদান আল্লাহ ইয়াকুনা সামিআ হাযা ফায়াসমা মিনহু মা ইউগীদুহু। আত্তাব বলে যে আমার বাবা যে আসিদ ছিলেন, আল্লাহ তাআলা বেচারাকে অনেক সম্মানিত করেছেন বাবাকে, কারণ এই মক্কা বিজয় দেখার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে, এই অপমানের বিজয় দেখার ওনার সুযোগ হয়নি। তাহলে এই যে আজান হলো আজকে, এটা যদি বাবা শুনতেন তাহলে তার কত যে কষ্ট লাগতো সে জানে নাকি, তার বাবার কবর এখন কি অবস্থা হচ্ছে। তার আরেক লিডার হারিছ ইবনে হিশাম বলে, আমা আল্লাহ লাও আলামু আন্নাহু মুহাক্কুন লাতাবাতুহু। ওই হারিছ ইবনে হিশাম বলে, আল্লাহর কসম, আমি যদি জানতাম যে মুহাম্মদ আসলেই হক, আমি কি দেরি করতাম ইমান আনতে, মানে রিয়েলি কবুল করতে? বোঝা গেল সে এখনো বিশ্বাস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী নন, তার ভিতরে এই ধরনের চিন্তা এখনো কাজ করছে। তো দুইজনে এই মন্তব্য করছে, আবু সুফিয়ান তো তাদের পুরনো সাথী, তাদেরকে নিয়ে এই কথা লিডিং করেছে, নেতৃত্ব দিয়েছে। না, আবু সুফিয়ান মোটামুটি ধাক্কা তো একটা খেয়েছে ভালো করে, এখন শিক্ষিত হয়েছে, মোটামুটি কিছু ইমান মজবুত হচ্ছে, বাট এখনো একেবারে আবু বকর ওমরের মতন তো এখন হন নাই। তারপরে নিজেকে সেভ করার জন্য বললেন আবু সুফিয়ান, লা আকুলু শাইয়ান, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। দুইজনের কথা শুনে বলছে, কিচ্ছু বলবো না, কেন? লাউ তাকাল্লামতু লা আখবারাত আন হাযিহিল হাসা, আমি যদি কোনো কথা উচ্চারণ করি এই আমার পাশে পাথর কুচি দেখছ, কুচি পাথর, এটা গিয়েও খবর দিয়ে দিবে, কাজে আমি কোনো কথা বলবো না। আল্লাহ তাআলার মর্জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আল্লাহ তাআলা খবর এটাও দিয়ে দিলেন, তিনি আসলেন তিনজনের সঙ্গে মিট করার জন্য, এসে বললেন কাদ আলিমতু আল্লাযি কুলতুম, তোমরা যা বলেছ আমি সব জানতে পেরেছি। তো তিনি বললেন, তুমি এই কথা বলেছ, তুমি এই কথা বলেছ আবু সুফিয়ান, তুমি এই কথা বলেছ। হারিছ আত্তাব তখন বলল ওই দুইজন, নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহি মাত্তালা আলা হাদা আহাদ কানা মানা ফানাকুলু আখবারাকা, আল্লাহর কসম আমাদের সঙ্গে আর কোনো মানুষ এই কথা শুনতে পায়নি, যদি কোনো একজন দূর থেকে শুনতে পেত আমরা মনে করতাম ও মুহাম্মদকে ওই লোক গিয়ে খবর দিয়েছে। তার অর্থ হচ্ছে তাহলে আল্লাহ আপনাকে খবর দিয়ে দিয়েছেন, কাজেই আমাদের আর দেরি করার কোনো কারণ নেই, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আপনি আল্লাহর রাসূল, আমরা কালিমা পড়ে ফেললাম। এরপরে তো আজান হয়ে গেল, নামাজ হচ্ছে এখন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ জোহর থেকে এশা পর্যন্ত এক ওযু দিয়ে পড়েছেন। ওনার এমনি অভ্যাস ছিল, যখন তিনি এলাকায় থাকতেন পানির অভাব থাকতো না, তিনি প্রত্যেক নামাজের জন্যই ওয়াক্তের শুরুতে নতুন ওযু করতেন, এটা ছিল ওনার মোটামুটি রেগুলার আমল। কিন্তু ওই দিন পাঁচ ওয়াক্ত নামাজই একই ওযু দিয়ে করলেন। তো সাহাবীরা এটা লক্ষ্য করতেছেন যে মদিনায় সফরে তিনি প্রায় আরেক নতুন করে ওযু করেই নামাজ আদায় করেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা ফাআলতা শাইয়ান লাম তাকুন তাফআলহু, আপনি আজকে একটা কাজ করলেন যা সবসময় করেন না, বলে সেটা কি? তারপর তিনি বললেন, এই কথা যখন বলা হলো, ইন্নি আমদান ফাআলতু ইয়া ওমর, আমি ইচ্ছা করে এই কাজটি করেছি হে ওমর, ইচ্ছা করে কাজটি করেছি, কেন করেছেন আর জবাব আসে নাই বিস্তারিত। পরবর্তী পর্যায়ে এই বিষয়ে ইমাম নববী রহমতুল্লাহ আলাই সহিহ মুসলিমের হাদিসে পর্যালোচনা করেছেন এই হাদিসটি, তারপরে বলেছেন এটা এই জন্য করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও প্রত্যেক নামাজের জন্য নতুন করে অজু করাটা উত্তম সব বেশি, কিন্তু কোনো কারণে কেউ যদি এক অজু দিয়ে একাধিক নামাজ পড়ে অজু না দেওয়া পর্যন্ত এতে কোনো আপত্তি নেই, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, এটা বোঝানোর জন্য উম্মতকে তিনি এই কাজটি করেছিলেন। এখন আমরা ছোট দিনে অনেক সময় এরকম হয় বাইরে যেতে, তখন শীতকালে বিশেষ করে জোহর আসর মাগরিব এক অক্ত উজু দিয়ে করিলে কোনো সময় এসাও একটান দিয়ে পড়া যায়, তো এটা উম্মতের জন্য আল্লাহ তাআলা ইজি করে দিয়েছেন। এরপরে আসলো এখন আরেকটি ঘটনা আসলো এবারে, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে হিজরত করে মদিনায় চলে গেলেন। ওনার বাবা মক্কায় থেকে গিয়েছিলেন, অনেক বয়স্ক হয়ে গেছে, বুড়ো মানুষ, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত থেকে ফেরত এসে এখন পেলেন যে বাবা অন্ধ হয়ে গেছে। আল্লাহ তবু আল্লাহ শুকর যে বাবা এখনো বেঁচে আছেন, বাবা ঘরের মধ্যে আছেন, বাইরে হন না শহরে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বাবাকে, অন্ধ বাবাকে হাত ধরে টেনে টেনে নিয়ে আসলেন হারাম শরীফে, মসজিদে হারামের ভিতরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে নিয়ে আসলেন ইসলাম কবুল করানোর জন্য। তো এসে বললেন, যখন নিয়ে আসছেন আবু বকর টেনে অন্ধ বাবাকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আদবের সাথে সম্মান করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হাল্লা তারাকতা শাইখা ফি বাইতিহি হাত্তা আকুনা আনা আতিহি ফিহি আহারে। বুড়ো মানুষটাকে আপনি টেনে আনছেন কেন? ওনাকে ঘরে রেখে দিতেন, আমাকে বলতেন, আমি গিয়ে ওনাকে কালিমা পড়াই দিতাম। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্বপূর্ণ কাজে আজকে মক্কার মধ্যে আছেন, তাই না? উনি কি সময় আছে আবু বকর পিতার বাড়িতে খোঁজ করে যাওয়ার জন্য? এই টাইম কোথায় ওনার? তারপরে তিনি নিজেকে হাম্বল হিসাবে পেশ করলেন এবং সম্মান করলেন ঠিকই, যদি উনি সবচেয়ে সম্মানিত কে? আল্লাহর নবী, ওনার প্রতি কেউ সম্মানিত হতে পারে না। তারপরে এখন একদিকে তো দাদা শ্বশুর হয়ে গেছেন, এখন আবু বকর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শ্বশুর হন তাহলে আবু বকরের বাবা কি? দাদা শ্বশুর, মা আয়েশার দাদা। তো উনি সম্মান দেখালেন শ্বশুরকে, এরকম কোন সময় হতে পারে? শ্বশুরের তুলনায় জামাই শান অনেক হাই হতে পারে, এটা জামাই অনেক উপরে গেছে। এরপরে বাবার তুলনায় ছেলের শান কত? অনেক উঁচু হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে তার উচিত যে তিনি যে অনেক বড় হন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী হন, এমপি হন, সবাই তার পেছনে আছে, কিন্তু তার বাবা, তার শ্বশুর, তার মুরব্বী, তার চাচা, হ্যাঁ, তার নানা, তার দাদা শ্বশুর, নানা শ্বশুর, যেই হোক, মুরব্বীকে সম্মান করা এটা তার দায়িত্ব। এটা এই আদব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করলেন এবং আমাদেরকে শিখালেন। আমাদের অনেক গল্প আছে যে যখন সন্তান এত বড় কিছু হয়ে গেছে বাবার পরিচয় দিতে তার লজ্জা লাগে, বাবা কৃষক, বাবা এমন দেখতে শুনতে এরকম না, ছোটকালে অনেক কষ্ট করেছেন, সন্তান এখন বিশাল কিছু হয়ে গেছে, এখন বাবাকে পারলে কারো কাছে পরিচয় দেয় না, কারণ তাহলে তার নিজের মানিজত থাকবে না। আউযুবিল্লাহ, তোমার মানিজত বাড়তো মানুষের কাছে, আল্লাহর কাছেও, যে দেখো সন্তান এত বড় হয়েছে কিন্তু বাবাকে কত সম্মান করে। এই লেসন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেলাম। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্যটা শুনে বললেন যে আহে আবু, ইয়া রাসূলুল্লাহ, হুয়া আহাক্কান ইয়ামশিয়া ইলাইকা মিন আন তামশি ইলাইহি আনতা। না ইয়া রাসূলুল্লাহ, ওনারই উচিত আপনার কাছে আসা, আপনি কেন ওনার কাছে যাবেন? কারণ আপনি আল্লাহর রাসূল, সবার উচিত আপনার কাছে আসা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার সুন্দরভাবে সেভাবে তিনি ওনাকে ওনার সুন্দর আদবের জবাব তিনিও আরো সুন্দর আদব দিয়ে দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বসতে দিলেন, আবু কুহাফাকে, ওনার দাদা শ্বশুরকে। অতঃপর ওনার এখন এই বেচারা অন্ধ মানুষ এখন ইসলাম তো ভালো করে এখনো বুঝেও নাই, যদি না বুঝে খালি বলে পয়া ফেলে, তো উনি বুঝার জন্য আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে ওনার দাদা শ্বশুর বুকের মধ্যে হাত দিয়ে এমনি করে একটু স্পর্শ করে দিলেন আর বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করেন, অনেক শান্তি পাবেন, অনেক রহমত পাবেন আল্লাহর কাছ থেকে। তো আবু কুহাফা বুড়ো মানুষ, যদ্দূর বুঝছেন, মোটামুটি তিনি ইসলাম কবুল করে ফেললেন। ইসলাম যখন কবুল করলেন তখন ওনার দিকে তাকালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই বেচারা তো কুফুরি হালতে ছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে লুক আফটার করতেন বাবাকে তাও তো করতে পারেননি, তা দাড়িগুলো চুলগুলো সবগুলো পেকে একদম সাদা হয়ে গেছে, আর একটু এলোমেলো অগোছালো হয়ে আছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ওনাকে দেখতে যেরকম দেখা যায়, যদি এরকম সব কিছু সাদা হয়ে যায় তাহলে দেখতে কিছুটা অন্য কিছুর মতো মনে হয় আর কি। অন্য কিছু বুঝছেন তো, মানে মানুষের মতো মনে হয় না, অন্য কোনো প্রাণীর মতো বা অন্য কোনো জিন টিন এরকম কিছু মার্কা মার মনে হয় আর কি। দেখতে একটু ভয় লাগতে পারে বাচ্চারা দেখলে, ভূতের মতো লাগে। হ্যাঁ, আমাদের সে এরকম বলে। তো তিনি বললেন যে ইসলাম তো মানুষকে একটু সুন্দর পরিচ্ছন্ন সব কিছু। তখন তিনি বললেন যে সাদা এই রং যেভাবে হয়ে গেছে এটাকে একটু চেঞ্জ করে নিয়ে আসেন, গাইয়ে রুহা দা বেশাই ইন ও জন্যে বহু সওয়াদ, কোনো কিছু দিয়ে ডাইং করে খেজাব লাগিয়ে নিয়ে আসুন দাড়ি চুলকে, তবে কালোটা লাগাবেন না। এই কথা বলে আবু বকর বলে যে বাবাকে নিয়ে এটা চেঞ্জ করে নিয়ে আসেন আপনার। তাহলে এখানে আমরা আরেকটি লেসন পেলাম, যদি বেশি সাদা হয়ে যায় দাড়ি চুল সব, তাহলে দেখতে যদি একটু কেমন কেমন লাগে, ছেলে পেলারা দেখতে ভয় পায়, আবার পালায় দৌড়ায় আপনার কাছ থেকে। মানুষকে তো এরকম একটা সুরত নিয়ে চলা ঠিক না। তাহলে খেজাব লাগানো ওই সময় খুব ভালো কাজ, এটা একটা ভালো সুন্নত, এটা আমরা শিখলাম। এবং তিনি বললেন যে খেজাব তো লাগাবেন, তবে খেজাবটা যেন কালো খেজাব না হয়, পরিষ্কারভাবে বলে দিলেন কালো খেজাব না। তো কালো খেজাবটা কি সবুজ হবে না হলুদ হবে, সবুজ টবুজ যেন না হয়। আবার এই দেশে তো সব রকমের হেজাব খেজাব আছে। তো হেজাবের যেটা নন ছিল আরব দেশে, যেটা ন্যাচারাল, সেটা হলো মেহেন্দি কালার। মেহেন্দি কালারে কিছুটা দুই রকম তিরকম হতে পারে, একটু লালচে হতে পারে কোনোটা, কোনোটা একটু কালোর মিশ কালোর দিকে যেতে পারে। এর ভিতরে যদি ঘোরাঘুরি করে অসুবিধা নাই, কিন্তু অন্য কোনো অদ্ভুত কালার যেন না হয়ে যায়, যেটা এসব দেশে অনেক কিছু আছে। আর কালোকে অ্যাভয়েড করতে হবে, অনেক মানুষ নিশ্চিন্তে কালো খেজাবকে ব্যবহার করে, জওয়ান হয়ে যায়। এখন আল্লাহ তালা যখন দাড়ি সাদা হয়ে যায়, আল্লাহ তালার কাছে লোকটা সম্মানিত হয়ে যান, এই সম্মানকে লুকাবে লোক। আর আপনি হয়ে গেছেন দাড়ি সাদা, এখন আপনি কালো দিয়ে জওয়ান সাজেন, এটা মেকি সাজা হলো না, এটা নকল কাজ হলো না, এটা এক ধরনের মিথ্যা পরিচয় দেওয়া হলো না যে আমি এখনো বুড়ো হইনি। তো বুড়ো হওয়াতে এত লজ্জার কি আছে, আল্লাহ তালা আপনাকে সম্মানিত করেছেন। কাজে কালো খেতাব দেওয়া থেকে সরে আসতে হবে। এরপরে এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাবা ইসলাম কবুল করার পরে উনি কান্না শুরু করে দিলেন, ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছেন। কি বাবু কাঁদবে কেন, কিন্তু খুশি হওয়ার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন মা ইউবকিকা, আবু বকর আপনি কাঁদছেন কেন, এখন কান্না তো কোনো কারণে খুশি হওয়ার কথা। সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত গভীর চিন্তার মানুষ, কত গভীরভাবে চিন্তা করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি যে ওনার কি পরিমাণ সিম্প্যাথি, ওনাকে নিয়ে তিনি কিভাবে চিন্তা করেন, বললেন লান তাকুনা ইয়াদু আম্মিকা মাকানা ইয়াদিহি ও ইসলিম ওয়া ইয়াকির আল্লাহু আইনাকা আহাব্বা ইলাইয়া মিন আন ইয়াকুন ইয়া রাসূলুল্লাহ। আমার পিতা ইসলাম কবুল করে ফেললেন, কিন্তু আজকে আপনার হাত, আপনি তার হাতটা ধরে যে কালিমা পড়ালেন, আমার বাবার জায়গায় যদি এইরকম করে আপনি আবু তালেবের হাতটা ধরে তাকে কালিমা পড়াইতে পারতেন, আপনার চাচা আবু তালেবকে, তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে কত খুশির হালতে নিয়ে আসতেন, আপনার ভিতরে কত খুশি হতো, সেটা আপনি মিস করেছেন, আপনার মনে কত দুঃখ। এই কথা মনে করে আমার চোখে পানি চলে আসছে, যে আমার পিতা জায়গায় যদি আজকে আবু তালেবের জায়গায় আসতো তাহলে আপনি কত খুশি হয়ে যেতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চেষ্টা করেছিলেন আবু তালেবকে কালিমা পড়াতে, মনে আছে? তার সঙ্গী সাথীরা বলেছিল আবু জাহাল আবু লাহাব কি বলেছিল, আহ এই বুড়ো বয়সে মরবেন, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে সবাই সিসি করবে, যে ভাতিজার কথায় বাপদাদার ধর্ম ছেড়ে আমাদের লিডার আবু তালেব মারা গেল, কোনো লোকেরই তো আপনাকে আর সম্মান করবে না, সিসি করবে শুধু। এই কথার ভয়ে আবু তালেব কালিমা না পড়েই দুনিয়া থেকে চলে গেলেন। সেই দুঃখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে সারা জীবন থেকে গেল, হায় আমার এত প্রিয় চাচা আমার জন্য এত কষ্ট করেছেন, কিন্তু চাচাকে কালিমা পড়াইয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা আল্লাহর কাছে করাতে পারেননি। এই দুঃখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মনে আছে, সেই কথাটা মনে পড়লো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দেখতে পেয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কীভাবে চিন্তা করেন, তিনি নিজে খুশি হওয়ার কথা, নিজের বাবাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, কিন্তু ওনার মধ্যে ওই কষ্টটা চলে আসলো। আহারে, আল্লাহ নবীর মনে এখন কত কষ্ট হয় যদি ওই কথা মনে পড়ে। এরপরে আসলো আরেকজন মক্কার অন্যতম লিডার সাইব ইবনে আবি সাইব, অথবা একজন নাম করা ব্যক্তিত্ব। ওনাকে ধরে নিয়ে আসলো কয়েকজনে, বিশেষ করে তিনি একজন ভালো মানুষ ছিলেন, মানুষ ব্যক্তি হিসাবে খুব ভালো ছিলেন, এবং উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইয়াং বয়সের খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন নবী হওয়ার আগের ঘটনাগুলো। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমানের নাফন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা সহ আরও কিছু সাহাবিরা এই সাইব ইবনে আবি সাইবকে ধরে নিয়ে আসছেন, কারণ একজন ভালো মানুষ, যে ইয়া রাসূলুল্লাহ তাকে একটু কালিমা পড়াই দেন। মাশাআল্লাহ, লোকটা এত ভালো, বেশ কিছু প্রশংসা ওনার করলেন যে উনি অনেক ভালো ভালো কাজ করেন, মানুষকে অনেক হেল্প করেন, খুব দরাজ দিল লোক ইত্যাদি বলা শুরু করে দিলেন ওনার ব্যাপারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ওনাকে ওনার ব্যাপারে ভালো কথাগুলো বলছে তাদেরকে লক্ষ্য করে তিনি বলছেন, লা তুআল্লিমুনি বিহি কাদ কানা সাহিবি ফিল জাহিলি। আরে কার কথা তোমরা আমাকে বলো এগুলো? সে তো জাহিলি জমাতে আমি নবী হওয়ার আগে আমার কত ক্লোজ ফ্রেন্ড ছিল, তোমরা আমাকে তার কাছে তাকে পরিচয় করিয়ে দাও নাকি? আমাদের দেশে একটা কথা বলে, মার কাছে নানার বাড়ির কত গল্প করে। তো নানার বাড়ি সম্পর্কে ছেলে মেয়ের তুলনায় মা বেশি জানেন না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে, আমাকে বলো এগুলো, আরে আমি তাকে কত ভালো করে চিনি, আমার ক্লোজ ফ্রেন্ড ছিলাম একসঙ্গে। তখন সাহেব মন্তব্য করলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ ফানে আমার সাহেব কুন্তা, ঠিকই বলেছেন ইয়া রাসূল, আমরা তো খুব ক্লোজ ছিলাম, আর আপনি যে কত ভালো একজন সঙ্গী আমার ছিলেন তা তো আমি আপনাকে ভালো করেই চিনেছি। এরপরে উনি ইসলাম কবুল করলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবকে লক্ষ্য করে বললেন, ইয়া সাহেব উনজুর আখলাকাকা আল্লাতী কুনতা তাসনাউহা ফিল জাহিলিয়া। সাহেব, আপনি জাহিলি জামানাতেও ইসলামের আগেও একজন ভালো মানুষ হিসেবে কত ভালো ভালো কাজ করেছেন, কত মানুষের উপকার করেছেন। এই ভালো কাজগুলো, সমাজের উপকার, মানুষের উপকার, এইগুলোকে যেভাবে জাহিলি জমানা করেছেন, ফাজআল হাফিল ইসলাম, ইসলাম কবুল করার পরে আরও এগুলো কন্টিনিউ করতে থাকেন, খুব ভালো কাজ আপনি করতেন, এগুলো জারি রাখেন। আকেরে দয়ীফ, কোনো মেহমান আসলে অথবা কোনো মুসাফির আসলে যেভাবে আপনি মেহমানদারি করতে এগিয়ে আসেন, না চিনলেও বিদেশি মানুষ মুসাফির আপনি তাকে একটু খাওয়ানোর জন্য থাকার ব্যবস্থা করতে যেভাবে করেন সেরকম করতে থাকেন। ও আক্রেমিল ইয়াতিম, এতিমকে পাইলে আপনি যেভাবে সম্মান করেন, আদর করেন, তাদের লুক আফটার করেন, টেক কেয়ার করেন, ক্যারি অন, এটা এটা চালু রাখেন। ও আহসেন ইলা জারেকা, যেভাবে আপনি পাড়ার প্রতিবেশী, আপনার প্রতিবেশীগুলোর সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন, খোঁজখবর রাখতেন, এগুলো কন্টিনিউ করেন। এরপরে আরেকজন বিশেষ ব্যক্তিত্বের ইসলাম কবুলের প্রসঙ্গ আসলো, তিনি হচ্ছেন ফুদালা ইবনে ওমাইর রাদিয়াল্লাহু আনহু। ফুদালা ইবনে ওমাইর আর সবার সঙ্গেই এসে এই মক্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আসার পরে সবাই আসছে যেভাবে অন্য কোরাইশরা, তিনিও আসছেন এবং দেখতে পাচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করছেন। তো ফুদালাও তাওয়াফ করছেন, কাফেররা তো কুফরি হালাতেও তাওয়াফ করতো, তো সেও তাওয়াফ করছে। তারপরে এক পর্যায়ে তার মনে কিছু এসে গেছে, উল্টাপাল্টা কিছু ফুদালার মনে। যখন ফুদালার কাছাকাছি হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি ফুদালাকে লক্ষ্য করে বলেন, আ ফুদালা, ফুদালা নাকি, ফুদালা নাকি, তাকে জিজ্ঞেস করলেন এভাবে। কল নাম ফুদালা ইয়া রাসূলুল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফুদালা, আমার নাম ফুদালা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মাযা কুনতা তুহাদ্দিসু বিহি নাফসাকা, আপনার মনে কি কানাঘুষা চলছিল, কি ওয়াসওয়াসা আসছিল একটু আগে, কি চিন্তা করেছিলেন বলেন তো দেখি। বললাম, লা শাই, কুনতু আযকুরুল্লাহ, না 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 কিছু না, আমি আল্লাহ জিকির করতেছিলাম। ফাদহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন, মুচকি হেসে দিলেন, বললেন, ইস্তাগফিরুল্লাহ ফুদালা, আল্লাহর কাছে মাফ চাও। অতঃপর তিনি ফুদালার বুকের উপরে হাতটা রাখলেন, এভাবে করে হাত রাখার কারণেই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে প্রশান্তি ঢেলে দিল, ইতমিনান চলে আসলো। তারপরে ফদা আল্লাহ তো ঠিক মতোই কালিমা পড়লেন এবং ইসলামের দিকে মন দিল থেকেই তার ভিতরে চলে আসলো। এরপরে ফদালা বললেন, আল্লাহিমা রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাহু আন সাদরি হাত্তা মা মিন খালকিল্লাহি শাইউন আহাব্বা ইলা ইলাইয়া মিনহু। উনি হাতটা রাখার পরে যখন উঠিয়ে নিয়ে গেলেন আমার বুক থেকে, এর আগে আমি যেভাবে ওনাকে সবচেয়ে ঘৃণা করতাম মনে মনে এবং কত দুশ্মনী ওনার ব্যাপারে মনে ছিল, হাতটা রেখে যখন উঠিয়ে নিলেন তিনি পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়ে গেলেন। এত মহব্বত ওনার প্রতি আমার ক্ষণিকের মধ্যে সৃষ্টি হয়ে গেল। তারপরে আসলো এবারে দশজনের খবর, যে দশজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের আগে, মক্কা ঢোকার আগে বলে দিয়েছিলেন, কেউ যুদ্ধ না করলে, কেউ তাদের ঘরে থাকলে, কেউ আবু সুফিনের ঘরে ঢুকলে, কেউ যদি হারাম শরীফের ভিতরে ঢুকে তোমরা এবং তোমাদের সঙ্গে মোকাবিলা না করে কারো গায়ে হাত দিবে না, তবে দশজন, এই দশজন যদি কাবা ঘরের গেলাপ ধরে লুটকে আশ্রয় চায় তারপরে ওদের ক্ষমা নেই, এরা বড় ক্রিমিনালস, মানে আছে তো। এই দশজনের কাহিনী কি হলো, তাদের একজন একজন করে কাহিনী আসছে, কারো কারো কিসমত ভালো, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানও দিয়েছেন, জীবনের নিরাপত্তা ঘটে গেছে কোনো উপলক্ষে, আর কারো কারো কপালে ঠিকই তাদের অন্যায় মানে খারাপভাবেই তারা নিহত হয়ে গেল। তা প্রথম আসছে তাদের মধ্যে কাহিনী একরামা ইবনে আবি জাহাল, আবি জাহেলের পুত্র একরামা, সে তো অন্যতম বড় লিডার, এবং সে কি কাজটা করেছে, আবু সুফিয়ান তো দেখলো, সে ভালো পলিটিশিয়ান, আবু সুফিয়ান দেখলো যে না মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করে কোনো উপায় নেই, সব মারা পড়ব, কাদের সন্ধি করে ফেলি, যদ্দূর বুঝছে অল্প বুঝুক বেশি বুঝুক কিছু ভেজাল টেজাল নেওয়া হলেও ইসলাম কবুল করেছে, কম্প্রোমাইজ করে ফেলেছে, মক্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাতে তুলে দেওয়ার জন্য আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একরামা ইবনে আবি জাহাল এটা মানতে পারেনি। তিনি তার নেতৃত্বে কয়েকজনকে নিয়ে কি করেছিল মনে আছে, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে ঢুকবেন ওই রাস্তা দিয়ে তারা প্রতিরোধের জন্য মক্কার আশেপাশের কিছু এই যারা বিচ্ছিন্ন কবিলার লোকজন আছে ওদেরকে উচকিয়ে ভড়কিয়ে নিয়ে এসেছিল এবং ছোটখাটো খণ্ড যুদ্ধ লাগিয়ে দিল এবং সেখানে তাদের 20 জন মারা গেল, 2 জন সাহাবিদের মধ্যে শহীদ হলেন, বাকিরা একরামা সহ তারা পালিয়ে গেল, যে আর রণে ভঙ্গ দেওয়া ছাড়া কোনো গতি নেই, পালিয়ে গেলে পালিয়ে গিয়ে সে তখন চলে আসলো, সে চলে যাবে মক্কা ছেড়ে, যে মক্কাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সেখানে আর থাকবে না, আর সে জানতে পেরেছে তার রেহাই নাই, তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই কতল করা হবে, কাজে সে চলে গেল, জাহাজের মধ্যে উঠলো, জেদ্দায় এসে মক্কা থেকে জেদ্দায় আসলো, এসে সে জাহাজে উঠে গেল, চলে যাবে আবিসিনিয়ার দিকে, সে হিজরত করবে, উল্টা হিজরত আর কি, ইসলাম ছেড়ে যাবে ওইদিকে, মানে ইসলামকে সে অ্যাকসেপ্ট করবে না। তো এখানে চলে গেল এবং চলে যাওয়ার পরে প্রায় মাঝপথে পৌঁছে গিয়েছিল বা বেশ কিছু ভিতরে গেল তার যে নৌকার মধ্যে উঠেছিল, তখন মাঝপথে গিয়ে জোরে সোরে তুফান আসলো। এখানে তার এই আবিসিনিয়া যাওয়ার নৌকায় উঠে পার হয়ে যাওয়ার ব্যাপারে দুটো রেওয়ায়ত এসেছে, একটি রেওয়ায়ত আসলে দুর্বল আর একটি রেওয়ায়ত মোটামুটি সহি। তো দুর্বল রেওয়ায়তটা বেশি প্রচলিত, আমরা ওই লাইনে আলোচনা করেছিলাম যে সে চলে যাচ্ছিল, অনেক দিন যাওয়ার পরে তার স্ত্রী নিরাপত্তা নিয়ে এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহির কাছ থেকে যে তোমাকে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী যদি ইসলাম কবুল করে আপনি তাকে নিরাপত্তা দিবেন কি না, আপনি যে তার রক্তপাতের ব্যাপারে আপনি ঘোষণা দিয়েছেন আপনি কি কনসিডার করবেন, তিনি বলেছেন হ্যাঁ করবো, ইসলাম কবুল করলে সেই মহিলা দৌড়ে আসছিল খবর দিয়েছিল এবং তখন একরামাকে ডাক দিয়ে বলছিল সে চলে যাচ্ছিল, নৌকা ছেড়ে দিয়েছে তুমি থামো তোমাদের নিরাপত্তা নিয়ে এসেছি, তখন সে আসলো। এই রেওয়ায়তটা আসলে সহি নয়, এটা দুর্বল। সঠিক রেওয়ায়ত হচ্ছে যে যখন সে চলে যাচ্ছিল তার সাথে আরও কিছু লোক এমনিতেই কিছু বিজনেসের কারণে বিভিন্ন কারণে তারা আবিসে নিয়ে যাচ্ছিল, তাদের সঙ্গে উঠে সে চলে গেল, বেশ কিছু দূর যাওয়ার পরে মাঝপথে মাছ দরিয়ায় সাগরের মাঝখানে প্রচণ্ড তুফান উঠল, এটা হলো সহি রেওয়ায়ত। এত প্রচণ্ড তুফান আসলো তখন আরব দেশের লোকেরা যখন কোরাইশের লোকেরা এবং মুশরিকগণ বড় জোর যখন তুফান উঠে তখন তারা কি করে, তারা তখন ভালো করে আল্লাহ তালাকে ডাকে, ওই সময় আর মুশরিককে কোনো কাউকে ডাকে ডাকে না, কোনো লাত মানত এগুলো ডাকে না। কারণ এই খবর আল্লাহ তালা দিয়েছেন সুরা ইউনুসের 65 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তালা বলেছেন এই আরবের লোকেরাই যারা এক তৌহিদে বিশ্বাসী হতে চায় না, 360টি মূর্তি বিভিন্ন মাবুদ তাদের আছে, কিন্তু যখন বড় বিপদে পড়ে তখন ছোটগুলাকে আর মোটেই ডাকে না, তখন বড় জনের কাছে যায়। সে খবর আল্লাহ তালা সুরা ইউনুসের 65 নম্বর আয়াতে কি দিয়েছেন, এই আরবের লোকগুলো মুশরিকগুলোর অবস্থা হচ্ছে যখন তারা কোন কিস্তিতে উঠে আর তুফানের মধ্যে পড়ে তখন তারা সবাই এক আল্লাহকে ডাকে, মুখলেসিন আলাহউদ্দিন, পিওর তৌহিদের ভিত্তিতে এক আল্লাহকে ডাকে, আর কোনোটাকে ডাকে না, তখন একদম এখলাস পুরো পিওর খাঁটি তৌহিদের ভিত্তিতে ডাকে। ফেলাম মানা জাহমিল আল বার, অতপর আল্লাহ তালা যখন তাদেরকে নিরাপত্তার সাথে তীরে পৌঁছিয়ে দেন তখন ইদাহুম ইশরে কুন, তখন তারা শেরেক শুরু করে দেয় আবার, তখন আর বড় জনকে চিনে না, খালি ছোটগুলোকে ডাকে, তখন বিভিন্ন সময়ে তাদের পূজা করে। তো এটা ছিল তাদের জেনারেল প্র্যাকটিস। তো যখন এইরকম তুফান শুরু হয়েছে তখন যে তুফা এই যে সফিনা জাহাজের বা নৌকার যে ক্যাপ্টেন আছে, নাবিক আছে, মাঝি, সে এখন লোকদেরকে বললো এই শোনো তোমরা তো বিভিন্ন মাহবুদ আছে, সেও বোধ হয় ওই লাইনের, কিন্তু এখন বলে কি যে এরা তো অনেকেই জানে না, বলে যে আখলেসু ফাইন্না আলেহা তুকুম লা তুকুনি আনকুম সাইয়ান হা হুনা, এই শোনো কোরাইশ বংশের মক্কাবাসী যারা আছে কেউ ওখানে, এখন আখলেসু এক আল্লাহ খাঁটি যিনি আল্লাহ তাকে ডাকো শুধু, তোমাদের যত বিভিন্ন মাহবুদ আছে এগুলো এখন তোমাদের কোনো কাজে লাগবে না, ওদিকে ডেকে লাভ নেই, খবরদার ওই এক আল্লাহকে ডাকো। এই কথাটা একরামা ইবনে আবি জাহলকে খুব হিট করলো। একরামা বলে আমি মনে মনে বললাম আল্লাহ লা ইনলাম ইউনাজ্জিনি মিনাল বাহরি ইল্লাল ইখলাস মা ইউনাজ্জিনি ফিল বাররি গাইরিহি, যদি সাগরের এই বড় বিপদে একমাত্র এক আল্লাহর তৌহিদে খাঁটি তৌহিদের দোয়া যদি আমাকে একমাত্র হেল্প করতে পারে, অন্য কোনো মাবুদের কাছে দোয়া হেল্প করবে না, সাগরের মাঝখানে যদি হেল্প না করে তাহলে তীরে উঠে গেলেও নিরাপত্তা দেওয়ার কোনো মাবুদের ক্ষমতা নাই এই আল্লাহ ছাড়া। আমার ভিতরে এটা সাংঘাতিকভাবে হিট করলো এই নাবিকের কথায়, ক্যাপ্টেনের কথায়। তখন আমি সেই আল্লাহর দিকে তাওয়াজ্জ করে ফেললাম। সে বলে আমি আল্লাহর কাছে দোয়া শুরু করেছিলাম, যে কি দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নাল্লাকা আলাইয়া আহদান ইন আনতা আফাইতানি মিম্মা আনা ফীহি আন আতিয়া মুহাম্মাদান, যে আল্লাহ আমি আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ হচ্ছি, আপনি যদি কোনো রকমে আমাকে নিরাপত্তার সাথে এই নৌকা সহ উঠাই দেন তীরের মধ্যে, আমাকে নিরাপত্তার সাথে পৌঁছিয়ে দেন, আল্লাহ আমি আর দেরি করব না, আমি মুহাম্মাদের কাছে চলে যাব, হাতা ইয়াদি ফিয়াদা ফিয়াদিহি, আমি তার হাতে আমার হাত রেখে আমি ইমান আনবো, আল্লাহ তার প্রতি বিশ্বাস করব, আপনার প্রতি ইমান আনবো, ফালা আজিদান্নাহু আফুওয়ান কারীমা, আর একটু দরখাস্ত থাকবে আল্লাহ আপনি যেন খালি তাকে এই মেসেজটা দেন, এই সে যেন আমার প্রতি দয়া করে আমাকে মাফ করে দেয়, আমাকে যেন সে কতল না করার সিদ্ধান্ত না দেয়। এই দোয়া সে করে ইয়া করলো, তারপরে ওই অবস্থা বেগতিক দেখে ওই ক্যাপ্টেন আবার ফেরত আসলো জেদ্দার দিকে, যে না সাগরের অবস্থা ভালো না, যাওয়া যাবে না, এদিকে চলে আসলো, আলহামদুলিল্লাহ নিরাপত্তার সাথে তীরে ভিড়লো। এবং একরামা নামলো, নামলে সে বলছে আমি আল্লাহর কাছে ওয়াদা যখন করেছি ওয়াদা ঠিক রাখতে হবে, সে মক্কা দিকে রওনা করে দিল। মক্কার দিকে রওনা করার পথেই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিয়ে দিয়েছেন যে একরামা আসছে। একরামা কিন্তু অনেক বড় লিডার, আবু সুফিয়ানের পরেই অলমোস্ট তার স্থান, তার বাবা আবু জাহাল মারা গিয়েছে, আবুল হাম মারা গিয়েছে, এখন সে অন্যতম ইয়াং লিডার, ভবিষ্যতের লিডার এই পর্যায়ের, এবং অনেক সাহসী, প্রচণ্ড তেজস্বী, এবং তার যুদ্ধবিদ্যায় অনেক পারদর্শী, খালেদ ইবনে ওয়ালিদের পরেই তার স্থান, ওহদের ময়দানে মুসলমানদেরকে আক্রমণ করেছিলেন, খালেদ ইবনে ওয়ালিদ তার পাশাপাশি কে ছিলেন, একরামা ছিলেন, মুসলমানদের শত্রুজনে শহীদ হওয়ার পেছনে তারও অনেক বড় অবদান আছে, যুদ্ধে পারদর্শী। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, তিনি বললেন সাহাবীদেরকে লক্ষ্য করে পাশে যারা আছেন যে ইয়াতিকুম ইকরামাত ইবনে আবি জাহাল মুমিনান মুহাজিরান ফালা তাসুব্বু আবা, শোনো তোমাদের কাছে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই ইকরামা, সে মোমেন হয়ে আসবে, ইমান নিতে আসবে, মুহাজির হয়ে কুফরি থেকে ইসলামের দিকে হিজরত করবে, মানে মদিনায় হিজরত করবে না, কুফরি ছেড়ে দিয়ে ইসলামের দিকে সে পুরোপুরি খাঁটি ভাবে আসবে। কিন্তু ফালা তাসুব্বু আবা, কেউ তোমরা তার বাবার আবু জেহেলের কথা বলে তাকে গালি দিও না, ওই বাটা তুই আবু জেহেলের সন্তান নাকি, তোমার বাবা কত বড় জাহেল ছিল, এগুলো কিছু বলো না কেউ খবরদার। তারপরে তিনি আরো বলেন ফা ইন্না সাব্বাল মাইয়িত ইউযির হাই, সন্তান যেমনই হোক তার বাবাকে গালি দিলে, মৃত বাবাকে গালি দিলে সন্তানের দিলে কষ্ট লাগে, সে অপমানিত বোধ করে, এই কাজটা তোমরা কেউ যেন না করো। ওয়ালা ইয়াবলুকুল মাইয়িতা, আর তাকে বাবার কথা বলে তাকে গালি দিলে এটা কষ্টটা তো, আর বাবা তো ওখানে গিয়ে আরো বড় কষ্ট পাচ্ছে, এই কষ্ট তো তাকে আর কোনো ক্ষতি করবে না, কিন্তু সন্তানকে খুব কষ্ট করে, তার মনে খুব কষ্ট চলে আসে, এই কাজটা তোমরা করো না। সাহাবীরা তো মানলেন, একরামা পৌঁছে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে, ওনাকে পেয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়েলকাম করলেন, যদিও তিনি আগে ঘোষণা দিয়েছিলেন কিন্তু ওই ঘোষণায় তিনি প্রত্যাহার করলেন, কারণ আল্লাহ খবর দিয়েছেন যে এই লোকটা সিনসিয়ারলি ইসলাম কবুল করতে আসছে, যেহেতু দরজা তিনি খুলে দিলেন, বললেন মারহাবান বির রাকিবিল মুহাজির, ওই ঘোড়া করে গেছিলেন, ঘোড়া নিয়ে আসলেন, যে ঘোড়ায় আসা ওই আরোহী যে ব্যক্তি হিজরত করে আসলো, অর্থাৎ তিনি এখন কুফরি থেকে ইসলামের দিকে হিজরত করে মক্কায় ঢুকলেন, এই হিজরতকারীকে মারহাবা ওয়েলকাম ওয়েলকাম করলেন। তারপর ইকরামা ইসলাম কবুল করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাতে তিনি শপথ নিলেন, বায়াত করলেন। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, একটু কথা বললেন, মাথাটাকে হেঁটো করে, তিনি জানেন তিনি কত ক্রাইম করেছেন, ইসলামের কত দুশ্মনী করেছেন, মাথাটাকে নিচু করে দিয়ে খুব লজ্জাবনত হয়ে শরম, মানে খুব লজ্জা শরমে পড়ে নিজেকে ছোট মনে করে একটু কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি কুল্লা আদাওয়াতিন আদাইতু কাহা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দরখাস্ত, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি ইসলামের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কত দুশ্মনী করেছি, আল্লাহ তাআলা যেন আমাকে সে সব মাফ করে দেন। আও মাওকিবিন আও আও দাতু ফিহি উরিদু ফিহি ইদহার শিরক, আর বিভিন্ন সময়ে আমি কি কি ভূমিকা রেখেছি শিরককে কায়েম রাখার জন্য, শিরকের পতাকাকে উঁচু করে ধরার জন্য কত কি না করেছি ইয়া রাসূলুল্লাহ, এই শিরকের ওই অন্যায়ের ধ্বজাধারী হিসাবে কি না করেছি, এই সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, আপনি মেহরবানি করে আমার জন্য আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লি ইকরামা কুল্লা আদাওয়াতিন আদানিহা, ইয়া আল্লাহ আপনি আকরামাকে মাফ করে দিন যত দুশ্মনী সে আমার বিরুদ্ধে করেছে, আও মাওকিবিন আও দাফিহি ইউরিদু আন ইয়াসুদ্দা আন সাবিলিকা, যত ভূমিকা পদক্ষেপ সে নিয়েছিল আপনার দিনকে আটকিয়ে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য, রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য, তার সমস্ত অপরাধগুলোকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। একরামার ইসলাম খাঁটি ইসলাম ছিল, এবং আরো অন্য রেওয়ায়েতে আসছে তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেয়, ইসলামের বিরুদ্ধে যত দুশ্মনী করেছি আমার শক্তি সামর্থ্য যোগ্যতা মেধা কে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছি, আল্লাহ তাআলা যেন এই সব কিছু নিয়ে ইসলামের পক্ষে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাকে যেন আল্লাহ কবুল করেন, আপনি দোয়া করেন। মাঝে মধ্যে এরকম পাওয়া যায়, অনেক বড় বড় দুশ্মনী করেছে ইসলামের, বড় নাস্তিক কমিউনিস্ট ছিল, আল্লাহ তাআলা তার দিলে হেদায়েত দিয়ে দিয়েছেন, পরে সেই ব্যক্তির ভিতরে বিরাট চেঞ্জ হয়েছে। এরকম আমাদের এই এই বর্তমান জামানাতে বিভিন্ন মুসলিম দেশে পাওয়া যায়, অনেক যারা ইসলামের এত দুশ্মনী করেছে আল্লাহ তাআলা তাকে ইসলামের কাজে লাগিয়ে দিয়েছেন। তো এই একরামার সুন্দর পরিণতি, দশজনের একজন, তিনি আলহামদুলিল্লাহ তার জীবন ভিক্ষা শুধু হলো না, তার জন্য ইসলামের দরজা খুলে গেল, তিনি পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন, তখন যে যুদ্ধ হয়েছিল আজনাদিন এলাকায়, সেই এলাকায় তিনি মুসলিম বাহিনীর পক্ষ থেকে লড়াই করেন এবং সেখানে তিনি শাহাদত বরণ করেন। সম্ভবত কাদেসিয়ার যুদ্ধে সেটা ছিল, কাদেসিয়ার যুদ্ধে যেটা পারস্য সম্রাটের সঙ্গে হয়। এমনকি সেখানে 6 জন সাহাবি যখন তারা শাহাদত বরণ করার আখ্যান দিয়ে কাতরাচ্ছিলেন এবং 6 জন চিৎকার বলছিলেন, শেষ মুহূর্তে শেষ নিঃশ্বাসের সময় পানি পানি করে চিৎকার করেছিলেন, এবং সাহাবিরা তখন পানি নিয়ে তাদের কাছে গিয়েছিলেন। এখন একজনের প্রথমে তার কাছে গিয়েছে, সে বললেন পানি মুখে দিবেন, এই সময় আরেকজন আহা আরে পানি পানি, তখন বললেন যে আমার থেকে না, ও তাকে দাও, আমি পরে নেই, তাকে দাও, তার বেশি দরকার বোধ হয়। এই মুহূর্তে নিজে পান না করে আরেকজনকে দিলেন, সেই মুখের কাছে নিয়েছে, তখন আরেকজন বলছে পানি পানি, তখন তিনিও বললেন যে ওকে দাও। এরকম কয়জন? 6 জন। এরপরে 6 জনের কাছে যখন গিয়েছে, এই 6 জনের 6th নাম্বারের কাছে যখন পানি খাওয়াইতে গিয়েছে লোকটা, ওই লোক তখন মারা গিয়েছে অলরেডি, তখন সে আবার প্রথম জনের কাছে আসলো, এসে দেখলো যে সেও মরে গেছে পানি ছাড়া, দ্বিতীয়জন তৃতীয়জন চতুর্থজন পঞ্চম পাঁচ 6 জনই মারা গেলেন। কি ত্যাগ করেছেন? এই 6 জনের মধ্যে একজন ছিলেন কে? ইকরামা ইবনে আবি জাহাল। আল্লাহ তার শাহাদাতকে কবুল করে ফেলেছেন। 2 নম্বর হচ্ছে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারহ, তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, তাকে যেখানেই পাওয়া যায় তাকেই যেন তিনি তাকে হত্যা করা হবে, কাবা শরীফের গেলাপ ধরে লুটকে থাকলেও। তো এই ব্যক্তি যখন খবর পেয়েছে যে মক্কা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাতে চলে গিয়েছে, এই খবরও পেয়েছে যে তিনি এই 10 জনের মধ্যে ওনার লিস্ট আছে নামে, তাকে পেলে হত্যা করা হবে, কাজেই সে কি করলো, লুকিয়ে গেল, সামনে আসলো না ধরা পড়ার ভয়ে, এবং সে গোপনে লুকিয়ে কোনো জায়গা থেকে ওসমান ইবনে আফফান, ওসমান রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামাতা, তার কাছে গিয়ে লুকিয়ে রাত্রেবেলায় অন্ধকারে দেখা করলো। আর তার সঙ্গে ওনার একটা সম্পর্ক আছে, কি এই দুইজন একজনের দুধ ভাই, এরা দুইজনে একে অপরের দুধ ভাই, তো দুধ ভাই হিসাবে ছোটকালে একটু থেকে তারা একে অপরকে চিনেন, মা ভবত আছে। তো মানুষ যখন একটু থেমে গিয়েছে, এরকম সিরিয়াস সিচুয়েশনটা ফতে মক্কার প্রথম দিন চলে গেল, একটু ঠান্ডা হয়েছে, পরিস্থিতি কন্ট্রোলে এসে গেছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পারমিশন দিলে, নিরাপত্তা দিলে, আপনি যেহেতু তার ব্যাপারে ডিক্লেয়ার করে দিয়েছেন, আপনি মেহরবানি করে ক্ষমা করেন, আমার কাছে এসে আশ্রয় চেয়েছে আমার দুধ ভাই, আপনি মেহরবানি করে তাকে একটু অ্যালাউ করেন। এ কথা বলে তাকে নিয়ে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মন্তব্য করেননি, তো তাকে নিয়ে আসলো ওনার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে এরকম করে মাথা উঠালেন, কোনো মন্তব্য করছেন না। এভাবে করে 3 বার লোকটার চেহারা দিকে তাকালেন, মাথা এমনি করে উঠালেন, কোনো মন্তব্য করছেন না। যে তাকে তিনি কালিমা পড়াবেন, মাফ করে দিয়েছেন, কিছুই কোনো পদক্ষেপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচ্ছেন না। 3 বার করার পরে অনেক কষ্টে শ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালিমা পড়ালেন, ইসলাম কবুল করল। যখন কবুল করা শেষ হয়ে গেল, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে এই আবদুল্লাহ ইবনে সাদকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের লক্ষ্য করে বললেন, আচ্ছা তোমরা এতগুলো লোক থাকলা, আমা কানা ফিকুম রাজুলুন রাশিদুন ইয়াকুমু ইলা হাদা হিনা রাআনি কাফাতু ইয়াদি আন বাইআতিহি ফায়াক্তুলা, তোমরা দেখলে না 3-3 বার সে হাত প্রসারিত করেছে বায়াত করার জন্য, আমি হাত উঠাই নাই, তার দিকে তাকিয়ে আমি থেমে গিয়েছি, তোমরা কোনো মেসেজ পেলে না, একজনের মাথায় বুদ্ধি আসলো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালিমা পড়ানোটা পছন্দ করছেন না, কেন তোমরা 100 নিয়ে ফেললে না, একজনের মাথায় তোমাদের বুদ্ধিটা আসলো না? সাহাবায়ে কেরাম থমকে গেলেন কথাটা শুনে, বললেন মা দাঁড়াই না ইয়া রাসূলুল্লাহ, মাফি নাফসিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে কোনটা আছে আমরা তো বুঝতে পারি না, আপনি অনেকে ক্ষমা করে দিয়েছেন, তাকে ক্ষমা করে দেবেন, এটাই হয়তো আমরা ভাবছি। আপনি যে চান তার ব্যাপারে অ্যাকশন হয়ে যাক, এটা তো আমরা টের পাই নাকি? ফাহাল্লা আও মাতা ইলাই নাবি আইনেকা, আপনার যদি বলতে অসুবিধা মনে করতেন একটু চোখের ইঙ্গিতে দিলেই তো কাজ হয়ে যেত, আমরা অ্যাকশন করে ফেলতাম। একটু ইশারা না দিলে আমরা বুঝি কম ইয়া রাসূলুল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লা ইয়ানবাগী লিনাবিয়্যিন আন তাকুনা লাহু খায়েনাতুল আয়ুন, কোন নবীর জন্য কোনোদিন মানানসই হয় যে সে মুখে বলবে না, চোখের ইশারা এভাবে করে দিবে? এটা আল্লাহর নবীর জন্য বেমানান, আমি এই কাজ করতে পারি না। তোমাদের আকল বুদ্ধি থাকলে তোমার অ্যাকশন নিতে হয়ে যেত কাজ। কিন্তু পরবর্তী পর্যায়ে এই আবদুল্লাহ ইবনে সাদ তিনি ইসলাম কবুল করছেন, আসলে তার ভিতরে ইসলাম ভালো করে ঢুকছে পরে আলহামদুলিল্লাহ। তিনি পরবর্তী পর্যায়ে একরামার মতোই তিনি মনে মনে চিন্তা করেছেন যে অনেক অপরাধ করেছি, এখন আল্লাহর দিনের জন্য কাজ করব। উনি অনেকগুলো বড় বড় যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেছেন, আফ্রিকার বিরাট অংশ পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে ঘটনা খলাফায়ে রাশেদা পরবর্তী সময়ে তিনি অনেক বড় বড় বিজয়ের মধ্যে বীরত্বের সাথে ভূমিকা পালন করেছেন। ওনার হাতেই আফ্রিকা বিজয়ের কাজ সূচিত হয় বিশেষ করে, এবং তিনি প্রায় হিজরি 36 সনে তিনি ইন্তেকাল করেন অনেকগুলো জেহাদে অংশগ্রহণ করার পরে। এবং আরেকটি হাদিসে এসেছে, যখন ওনার ইন্তেকাল যেদিন হবে তখন ওনার বয়সও হয়ে গেছে আর অনেকগুলো যুদ্ধে তিনি বীরত্বের সাথে ইসলামের পক্ষে কাজ করেছেন, তো যেদিন ওনার ইন্তেকাল হবে সকালবেলায় তিনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআল আখির আমালি সুবহ, যে আল্লাহ এখন ফজরের সময় হচ্ছে, তা আপনি এই সকাল এই ফজরের সময়ের এই নামাজটা, যে নামাজ আমি এখন পড়বো আল্লাহ, এই নামাজটাকে আপনি আমার সব শেষ নেক আমল হিসাবে আপনার কাছে কবুল করেন, আমার শেষ নেক আমল হিসাবে এই আমলটাকে আপনি কবুল করে ফেলেন। অতঃপর নামাজ পড়লেন, তিনি নামাজে দাঁড়িয়েছেন, তিনি ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে সালাম ফেরানোর আগেই ওনার ইন্তেকাল হয়ে গেল, নামাজের হালাতে হয়ে গেল, ওনার রুহ সেখানে কবজা হয়ে গেল, আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুন, রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন দ্বিতীয় জন গেল। তৃতীয় জন হচ্ছে মিকিয়াস ইবনে সুবাবা। মিকিয়াস ইবনে সুবাবার কথা তিনি দর্জনের লিস্টে ছিল, ওনাকে ওনার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই বা তার চিন্তা হওয়ার আগেই কোন এক বাজারে মক্কার আশেপাশে লোকেরা আমাদের সাহাবীরা পেয়ে গেছিলেন, সেখানে ওনার কথা অনুযায়ী তারা ওনাকে এক্সিকিউট করেছে, ওনার মৃত্যুদণ্ড কার্যকরী করে ফেলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসা লাগে নাই। আরেকজন হলো আবদুল্লাহ ইবনে খাতাল, এর ব্যাপারে ওই দর্জনের লিস্টে তিনি আছেন, সেখানে তাকে ওইরকম কোনো এক জায়গায় মক্কা হারাম শরীফে কাবার গেলাব ধরে লটকে আসে ওই অবস্থাতে ওনাকে কতল করে ফেলেছিলেন আবু বারজাল আসলামী রাদিয়াল্লাহু আনহু। এই কেস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসেন, কারণ তিনি বলেছিলেন তাদেরকে যেখানেই পাও সেখানেই অ্যাকশন নিবা, কাবা ঘরের গেলাফ লটকে ধরে লটকে থাকলেও। কাজে ওই সাহাবি আবু বারজাল আসামি তার ব্যাপারে অ্যাকশন নিলেন। এই চার নম্বর জন গেল, সে তাকে সেখানে কার্যকরী করা হলো। পাঁচ নম্বর হচ্ছেন হোয়াইরেস ইবনে নুকাইদ, সেখানে তাকেও আলী রাদিয়াল্লাহু আনহু কোনো এক জায়গা পেয়ে গিয়েছিলেন, তিনি তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফর্মুলা অনুযায়ী কার্যকরী করে ফেলেন। ছয় নম্বর ছিল হাব্বার ইবনে আসওয়াদ। হাব্বার ইবনে আসওয়াদ সেই ব্যক্তি মক্কা বিজয়ের দিন খবর পেয়ে সে বহু দূর থেকে পালিয়ে গেল, তাকে কেউ ধরতে পারেনি, সে বুঝতে পেরেছে তার রেহাই নেই। অতপর অনেক পরে মক্কা বিজয়ের পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে গিয়েছিলেন, তিনি বুদ্ধি করে মক্কা থেকে অনেক দূরে গিয়ে সেফলি থেকে মদিনায় যাওয়া অনেক পরে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে ইসলাম কবুল করে ফেলেছেন। ওকে, এবং তার অপরাধটা ছিল কি জানেন? তার অপরাধ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব, সে তো মুশরিক কাফির ইসলামী দুশ্মনই করেছে, কিন্তু ওনার মেয়ে জাইনাব যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন উঠে সওয়ার হয়ে, এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহা সন্তান সম্ভবা গর্ভবতী ছিলেন, এবং সে খবর পেয়ে দৌড়ে গিয়ে ওনার উঁটকে আঘাত করলে উঁট পড়ে যায় এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহা তার উপর হয়ে পড়েন এবং ওনার সঙ্গে সঙ্গে গর্ভপাত ঘটে যায়। এত বড় অপরাধ করেছিলেন, যাই হোক, পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কবুল করে দিলেন তাকে, এবং পরবর্তী পর্যায়ে দেখা গেল যে সে ইসলামটা ঠিকই কবুল করেছে এবং তার ইসলামের ব্যাপারে কোনো সবার সন্দেহ ছিল না, অনেক ভালো ভূমিকা পরবর্তী পর্যায়ে তিনি পালন করেছেন। এখন এরপরে সাত নম্বর আসামিকে হিন্দ বিনতুর উতবা, বড় লিডার কাফেরদের উতবার মেয়ে এবং আবু সুফিয়ানের স্ত্রী, যে হামজা রাদিয়াল্লাহু আনহার কলিজা ফাঁড়ার ব্যবস্থা করেছে ওয়াহশিকে দিয়ে কতল করানোর জন্য তার প্ল্যান করেছিল। এরপরে মক্কা ফাতে মক্কার দিনে সে লুকিয়েছিল, মনে আছে তো আবু সুফিয়ান যখন বললো যে খবরদার মক্কা লোকেরা শোনো শোনো, আমি মুহাম্মদের সঙ্গে কথা বলে এসছি, আমাকে ইসলাম কবুল করতে হয়েছে, উপায় ছিল না, আমাদের যুদ্ধ করবো না এই কথা দিয়ে এসছি, তোমরা কেউ যুদ্ধ চিন্তা করো না, খামাকা রক্তপাত ঘটবে। তখন তার স্ত্রী কি বলছিল, আবু সুফিয়ানের দাঁড়ি ধরে বলছিল যে এই কাপুরুষের লিডারের কথা শোনো না, তার গায়ে চর্বি বেশি হয়েছে, চর্বির ভয়ে চর্বি রক্ষা করার জন্য সে এখন সন্ধি করে আসছে। তারপরে আবু সুফিয়ান বলেছিল যে বেশি লম্বা কথা বলে না, আপনি ঘরে গিয়ে নিরাপত্তার সাথে থাকো, কারো জান বাঁচবে না, মনে আছে তো? তো এই হিন্দ এখন আসছে একটু লুকিয়ে থেকে থেকে, যখন মক্কা পুরোই ইসলামের আন্দারে চলে এসেছে, এখন সে এসেছে ইসলাম কবুল করার জন্য। তার কাহিনী বেশ বিস্তারিত আছে, সেটা পরবর্তী পর্যায়ে আসবে, এটা এখন একটু ডিলে করি। আট নম্বরে হলো মাওলাত ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের একটা কৃতদাসী ছিল, সে হাতিব ইবনে আবি বালতার চিঠিটা কোরাইদের কাছে পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল। সেও মক্কায় যখন তাকে মদিনায় ধরে নিয়ে গেওয়া হয়েছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তখনও সন্ধি চুক্তি চলছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তাকে কিছু অ্যাকশন নেননি, তাকে ছেড়ে দিয়েছেন। এরপরে তার ব্যাপারে তিনি বলেছিলেন যে সে তাকে কার্যকরী করা হবে, কিন্তু যখন সে লুকিয়েছিল নিজের নিরাপত্তার জন্য এবং কেউ তার ব্যাপারে একটু সুপারিশ করেছিল ওনার কাছে যে যেহেতু আপনার দাদা আব্দুল মুত্তালিবের কৃতদাসী ছিল, তাকে ছেড়ে দেন, তো পরে তাকে আর হত্যা কার্যকরী করা হয়নি। পরবর্তী পর্যায়ে সে ইসলাম কবুল করেছে না না করে মরে গেছে, এই ব্যাপারে কিছু ইখতিলাফ এসেছে। এরপরে থাকলো নয় আর দশ, এই ছিল আট নম্বর। নয় আর দশ যে দুইজন, একজন দুইজন ছিল ওই যে আবদুল্লাহ ইবনে খাতাল, যাকে হত্যা করা হয়েছে কাবা ঘর ধরে লটকে থাকা অবস্থায়, এই ছিল বড় কবি এবং এর দুটো বাঁধি ছিল। এই দুটো বাঁধি খুব উৎসাহের সাথে তাদের মনিবের সঙ্গে, মনিবে বিভিন্ন কবিতা লিখে দিত, আর এগুলোকে গেয়ে গেয়ে তারা ইসলামের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ দুশ্মনী হিংসা মক্কায় বেশি করে ছড়িয়ে দিত মক্কা বিজয়ের আগে। তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই গায়িকা দুটোকে পাওয়া গেলেও রেহাই নেই। পরবর্তী পর্যায়ে একটাকে মুসলমানরা ধরে ফেলে কতল করে ফেলে, আরেকটা ভেগে গিয়েছিল, কোনো রকমে আত্মরক্ষা করে পালিয়ে গিয়েছিল। পরবর্তী পর্যায়ে তারা মেসেজ দিয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে যদি একটি নিরাপত্তা দেন তাকে, তাহলে সে ইসলাম কবুল করবে এবং পরবর্তী পর্যায়ে সে ইসলাম কবুল করে ফেলে। এছাড়াও এই দশজনের বাইরেও লিস্ট ছিল কিছুটা, এ বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেমন ওয়াহশি, যে হামজায় হত্যাকারী, কাব ইবনে জুহাইর একজন কবি, তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অন্য সময় মন্তব্য করেছিলেন, সে কবিতা লেখে লেখে অনেক ক্ষতি করেছিল ইসলামের। এই দুজনও যখন ইসলাম কবুল করেছিলেন, তারাও পরবর্তী পর্যায়ে ইসলাম কবুল করলেন, তাদের কাহিনীও পরে আসবে। এরপরে এখন মক্কা যখন আন্ডারে এসে গেছে, তখন সাহাবিরা এখন ভয় পেয়ে গেলেন, মনে মনে তাদের কষ্ট চলে আসলো, তারা বলাবলি করছেন এ আল্লাহ, মক্কাতে বিজয় হয়ে গেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপন মাতৃভূমিতে জন্মভূমিতে এসেছেন, এখন নিশ্চয়ই ওনার মনে জন্মভূমির মায়া চলে আসবে অনেক, এবং তিনি অবশ্যই এখানেই সেটেল হয়ে যাওয়ার জন্য চিন্তা করবেন। হিজরত করে মদিনায় গিয়েছিলেন, নিশ্চয়ই হয়তো মদিনায় যাবেন না, বা গেলেও উনি পারমানেন্টলি আবার মক্কায় সেটেল হয়ে যাবেন। এইটা নিয়ে আমাদের কি উপায় হবে, কথাবার্তা সাহাবীদের আলোচনা হচ্ছে, তখন জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, আপনারা আনসারী মদিনা সাহাবিরা তো এই চিন্তা এখন আসে, তাদের মধ্যে কথা বলা বলি হচ্ছে। তিনি বললেন সব সাহাবিদকে, এই আনসারীদেরকে জমায়েত করা, আনসারী সাহাবিদেরকে জমা করা হলো। তিনি বললেন ইয়া মাশাল আনসার, আনসারী সবাই এখানে আছেন? যে আসি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই হাজির আছি। কুলতুম আম্মা আর রাজুলু ফা আদরাকাতু রাগবাতান ফি ক্বরিয়াতিহি, তোমরা মনে মনে বলছিলা এই লোকটাকে তো আমরা অনেক আশ্রয় দিলাম, সাহায্য করলাম এবং তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন, তবে নিজের দেশ অঞ্চলে এলাকা পেয়ে মনে হয় মদিনাকে ছেড়ে দিবেন, এরকম কথা আলোচনা করেছিলেন আপনারা? কল কাদ কানা দাকা, ঠিকই বলেছেন ইয়া রাসূল, আমাদের ভিতরে এরকম কিছু কানা ঘোষা চলছিল, আমরা একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছিলাম। ফাকাল কাল্লা, তিনি বলেন কখনো নয়, ইন্নি আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি এই কথা মানে রেখো আমি আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল। হাজার তো ইলাল্লাহি ওয়া ইলাইকুম, আমি আল্লাহর কাছে হিজরত করে চলে গেছি মক্কা ছেড়ে আর তোমাদের কাছে আশ্রয় নিয়েছি। ওয়াল মাহিয়া মাহিয়াকুম, যতদিন বেঁচে আছি তোমাদের সঙ্গেই বেঁচে থাকব। ওয়াল মামাতু মামাতুকুম, যেখানে যতদিন যেখানে মৃত্যু হয় তোমাদের সঙ্গে আমার সেখানেই মৃত্যু হবে। তখন সাহাবীরা অনুতপ্ত হলেন, এই কথা কেন আলোচনা করেছিলেন, কিছু বেয়াদব হয়ে গেল কিনা, ওনাকে কষ্ট দিলেন কিনা, তারা কাঁদতে থাকলেন কাঁদতে থাকলেন আর বললেন আল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা কুলনাল্লাযী কুলনা ইল্লা দিন্না বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আমরা এই কথা এমন নিয়ে তো বলিনি যে আপনি খুবই স্বার্থপর, আপনি আমাদেরকে ঠেকায় পড়ে নিয়েছিলেন, এখন আপনার ঠেকা সেরে গেছে, আমাদেরকে ফেলে দেবেন, এরকম কোনো কুধারণার ভিত্তিতে বলি না ইয়া রাসূলুল্লাহ। শুধু এই কারণে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পেয়েছিলাম, আল্লাহকে খুশি করার জন্য নবীকে আমাদের কাছে পেয়েছিলাম, এখন তো নবীকে আমরা হারিয়ে ফেলবো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মায়া মমতা মহব্বতের কারণে এই কথাটা আলোচনা করেছি ইয়া রাসূলুল্লাহ, এমন নয় যে আপনি আমাদেরকে এখন আর দরকার মনে করেন না, এমন কোনো কুধারণা সৃষ্টি হয়নি আমাদের। তখন তিনি বলেছেন ইন্নাল্লাহ ওয়া রাসূলাহু ইসাদ্দিকানিকুম ওয়া ইউদিরানিকুম, তিনি বলে দিবেন না আপনারাও নিশ্চিন্ত থাকেন, আল্লাহ এবং আপনার রাসূল, আল্লাহর রাসূল আপনাদের ব্যাপারে অত্যন্ত সুধারণা পোষণ করেন, আপনাদের কথাগুলো মোটেই বানিয়ে বলছেন না, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে সচেতন আছেন। ওয়াইয়া দেরানাকুম, আর আপনারা যে কথাবার্তা কিছু আলোচনা করেন, কারো যদি কোনো ভুল মিস্টেক হয়ে থাকে এগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফা ওয়াল্লাহি মা মিনহুম আহাদুন ইল্লা বালাগা নাহরাহু বিদ্দুমু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি সাক্ষী ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে এই সামান্য যে এই ঘটনাটা ঘটে, এবং তিনি যখন তাদেরকে নিশ্চিন্ত করলেন তখন তারা খুশিতে তাদের সবার চোখ দিয়ে এত পানি পড়লো, অনেকের বুক ভেসে গিয়েছিল আনন্দের কারণে, খুশির কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ছেড়ে চলে আসবেন না মক্কাতে। অতঃপর মক্কার বাসীদের বায়াত ঘটলো কিভাবে, তারা কিভাবে কিভাবে বায়াত করলেন, সবাই এসে দলে দলে ইসলামের দিকে ঢুকছেন, এখন কিছু কয়েকজন ব্যক্তি তার আলাদা আলাদাভাবে কথা ছিল, এখন আসলো গণ শপথ, গণ ইসলামকরণ কিভাবে হলো সেটার কাহিনী পরে আসবে, ওখানে কিছু আরো গুরুত্বপূর্ণ ঘটনা আছে আমরা শুনবো আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তৌফিক দিলে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।